وسن عجز الشاكرين. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা সূরা আনফালের যুদ্ধ সংক্রান্ত আয়াতের প্রেক্ষাপটে বদর যুদ্ধের ঘটনা নিয়ে আলোচনা করব।
গত পর্বের আলোচনায় আমরা বদরযুদ্ধের পটভূমি ও প্রস্তুতি সম্পর্কে কথা বলেছি। আমরা বলেছিলাম আবু জাহেল মক্কার কুরাইশদের নানাভাবে উত্তেজিত করে প্রায় 1000 সদস্যের একটি সেনাদল তৈরি করে যুদ্ধের জন্য রওনা হয়। পথে উভয় পক্ষের মধ্যে সাক্ষাৎ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ, কারণ সাহাবিদের অনেকেই শত্রুর সেনাসংখ্যার আধিক্যে ভয় পেয়েছিলেন। হযরত সাদ ইবনে উবাদা ও মিগদাদ আলাইহিসসালাম যুদ্ধ করার পক্ষে জোরালো মত ব্যক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে আল্লাহর সাহায্যের ও বিজয়ের নিশ্চয়তা দিয়ে আশ্বস্ত করেন, তাই যুদ্ধ করার সিদ্ধান্তই গৃহীত হয়। বদর প্রান্তরটি ছিল মক্কা ও মদিনার মাঝামাঝি কোন স্থান। যুদ্ধের আগেই মুসলমানরা জেনেছিল যে মুসলমানদের মাত্র 313 জন সেনার বিপরীতে কাফির বাহিনীতে রয়েছে 1000 এবং উট ছাড়াও 400 ঘোড়া। এর বিপরীতে মুসলমানদের কাছে ছিল মাত্র 2 ঘোড়া, কিন্তু তা সত্ত্বেও হযরত আম্মার ইবনে ইয়াসির চর হিসেবে গিয়ে জানতে পারে যে সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও কাফিরদের মধ্যে ভয় বিরাজ করছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রস্তাব দেয়াই উৎসাহ কোরাইশ প্রধানদের অনেকেই ফিরে যাওয়ার পক্ষপাতী ছিল, কিন্তু আবু জাহেল তাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে যুদ্ধে যেতে রাজি করায়।
আবু জাহেল আগেই জলাশয়ের ধারে অবস্থান নিয়েছিল, আর মুসলমানরা এমন গভীর বালুময় স্থানে ছিল যে চলার সময় হাঁটু পর্যন্ত তাদের পা বসে যাচ্ছিল। এসব কারণে তাদের মধ্যে শঙ্কা ছিল, তাই মহান আল্লাহ মুসলমানদের মন থেকে ভয় দূর করার জন্য তাদের তন্দ্রাচ্ছন্ন করে দেন। এছাড়াও ভারী বর্ষণের ফলে তাদের পায়ের নিচের বালি জমে শক্ত হয়ে যায় এবং তাদের পানির কষ্ট দূর হয়। অন্যদিকে কাফিরদের শক্ত মাটি কাদা হয়ে যায়। এরপর মহান আল্লাহ মুসলমানদের সাহায্যের জন্য পর্যায়ক্রমে 1,000, 3,000 ও 5,000 ফেরেশতা পাঠান, যদিও তার আদেশই কাফিরদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, কিন্তু মুসলমানদের মনোবল যোগানোর জন্য এ ছিল এক ঐশী কৌশল।
মল্লযুদ্ধের জন্য কাফিরদের পক্ষ থেকে সর্বপ্রথম উদ্বা, তার ভাই সাইবা ও তার ছেলে ওয়ালিদ রণক্ষেত্রে আসে। এদিকে আনসারদের মধ্য থেকে 3 গেলেন, কিন্তু কাফিররা তাদের পক্ষ থেকে সমকক্ষ বা অভিজ্ঞ যোদ্ধাদের আসতে বলে। এ অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার বিরুদ্ধে হযরত উবাইদাকে, সাইবার বিরুদ্ধে হযরত হামজাকে এবং ওয়ালিদের বিরুদ্ধে হযরত আলী আল ইসলামকে পাঠালেন। সর্বপ্রথম হযরত আলী আল ইসলাম ওয়ালিদকে হত্যা করেন। সাইবা ও হামজার মধ্যে মল্লযুদ্ধ চলছিল এবং হামজা আল ইসলামের আঘাতে সে ধরাশায়ী হলে আলী আল ইসলাম এসে তাকে এক আঘাতে হত্যা করেন। উতবা ও উবাইদা উভয়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হলে আলী আল ইসলাম উতবাকে জাহান্নামে পাঠান। হযরত উবাইদা আল ইসলাম তখনও জীবিত ছিলেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলে কিছুক্ষণের মধ্যে তিনি প্রাণত্যাগ করেন। রাসুল বলেন, তিনিও শহীদদের মধ্যে সামিল হলেন। তিনি তার জান্নাতের সুসংবাদও দান করেন। এরপরও যুদ্ধ চলল, কারণ মল্লযুদ্ধের পর আবু জাহেলের নির্দেশে কাফির বাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করলে মুসলমানরা সর্বাত্মক যুদ্ধ করে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম যোদ্ধাদের নির্দেশ দিয়েছিলেন, তারা যেন কাফিরদের বিপুল সংখ্যার দিকে না তাকান, বরং শুধু প্রতিদ্বন্দ্বীর দিকেই তাকান ও আল্লাহর সাহায্য কামনা করেন। মুসলমানদের দৃঢ়তার ফলে কাফিররা কোণঠাসা হয়ে পড়ে। এছাড়াও ফেরেশতাদের অংশগ্রহণে মুসলমানদের মনোবল বেড়ে যায় এবং সংখ্যার দিক থেকে 3 বেশি হওয়া সত্ত্বেও কাফিররা পরাজিত হয়। আবু জাহিল সহ কাফিরদের 70 নিহত হয় এবং তাদের 70 মুসলমানদের হাতে বন্দী হয়। মুসলমানদের মধ্যে অল্প কয়েকজন শহীদ হন। এভাবে মহান আল্লাহর অশেষ দয়ায় ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হয় মুসলমানরা। সূরা আনফালের 9-14 নম্বর আয়াতে বদর যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু দিক এবং এই যুদ্ধের নানা পর্যায়ে মুসলমানদের প্রতি আল্লাহর অনেক অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা কৃতজ্ঞ হয় ও যাতে মূল বিজয়দাতার প্রতি এই কৃতজ্ঞতা তাদের জন্য পরবর্তীতে আরও বিজয় ও নানা সাফল্য বয়ে আনে। এছাড়াও এই যুদ্ধে মুসলমানদের শক্তি ও দুর্বলতার নানা দিকও তুলে ধরা হয়েছে সূরা আনফালে। এবারে সূরা আনফালের 9-14 নম্বর আয়াতের ভাবার্থ শুনুন।
তোমরা যখন সাহায্যের জন্য ফরিয়াদ করেছিলে নিজ পরওয়ারদেগারের কাছে, তখন তিনি জবাবে বলেন, নিশ্চয় আমি তোমাদের কি অবিরাম সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। আল্লাহ এটাকে তো শুধু সুসংবাদ রূপে দান করলেন যাতে তোমাদের চিত্ত প্রশস্ত হয়, আর সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ থেকেই হয়। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আর সেই সময়কে স্মরণ করো যখন তিনি তোমাদের তদ্নাচ্ছন্ন করেন তার পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য, এবং আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদের পবিত্র করে দেন ও দূর করে দেন শয়তানের অপবিত্রতা, আর যাতে করে অন্তর্লোকে গৃহ অটল করেন এবং এর মাধ্যমে যেন অবিচল করেন তোমাদের পাগুলো, যখন তোমরা প্রতিপালক ওহি করেছিলেন ফেরেস্তাদেরকে এই বলে, নিশ্চয় আমি সাথে রয়েছি তোমাদের, তাই তোমরা বিশ্বাসীদেরকে অবিচল রাখো, আমি শীঘ্রই কাফিরদের মনে ভীতি ছড়িয়ে দেব। কাজেই কাফিরদের গর্দানের উপর আঘাত হানো এবং তাদের হাত ও পায়ের আঙ্গুলের গোড়াগুলো কাটো, যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রাসুলের, সেজন্যই এর নির্দেশ। আর যে কেউ আল্লাহ ও রাসুলের অবাধ্য হয় সে জেনে রাখুক, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। আপাতত এ শাস্তি তোমরা ভোগ করো, এবং নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে দোজকের শাস্তি।
বদরযুদ্ধে বিজয়ী হওয়ার সুবাদে নানা ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেয়ার সুযোগ পায় মুসলমানরা। এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের খবর গোটা আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে, ফলে সবাই এই নতুন ধর্ম ও এর অসাধারণ শক্তি নিয়ে ভাবতে থাকে। যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলায় দৃঢ় চিত্ত থাকতে, আল্লাহকে বেশি মাত্রায় স্মরণ করতে, আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতে, ঝগড়া বিবাদ এড়িয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে, অহংকারী না হতে ও খেয়ালি প্রবৃত্তির অনুসরণ না করতে, আল্লাহর পথে মানুষকে বাধা না দিতে এবং মানুষকে দেখানোর জন্য যুদ্ধে না যেতে সূরা আনফালের 45-47 নম্বর আয়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
গল্প ও প্রবাদীর গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। বাংলা ভাষায় একটি প্রবাদ অহরহ শোনা যায়। গল্প মানে প্রবাদটি আপনারাও শুনে থাকবেন হয়তো। সেটি হলো, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারতে আসে। প্রবাদ শুনেই খানিকটা অনুমান করা যায় মোটামুটি। এরকমই একটি ফার্সি প্রবাদ হলো, উটের পায়ে নাল পড়াতে দেখে ব্যাং তার ঠ্যাং বাড়িয়ে দেয়।
আমাদের সমাজে লক্ষ্য করা যায়, মানুষ সাধারণত শক্তিমানকে তোয়াজ করে চলে। ভাবখানা এমন যেন শক্তিমান লোকটি তোয়াজকারীর ভীষণ আপন, এমনকি ছলে বলে কৌশলে আত্মীয়তার একটা বন্ধনও তৈরি করার চেষ্টা করে তারা, যদিও তার সঙ্গে সম্পর্কের লেশ মাত্রও নেই। সম্পর্কের গাঁট ছড়া সমাজে প্রচার করে দুর্বলের কাছ থেকে অনেক সুবিধাও আদায় করে এ ধরনের লোকজন। আবার কখনো যদি দেখে শক্তিমান লোকটি কোনো রকম বিপদে পড়ে গেছে, তার শক্তি ক্ষমতা কমে গেছে, তখন তোয়াজকারী লোকটির চরিত্র পাল্টে যায়। এমনই পাল্টে যায় যে সে দুর্বল হয়ে পড়া শক্তিমান লোকটির ওপর নিজের শক্তি প্রয়োগ করার চেষ্টা চালায়, অনেকটা প্রতিশোধ বা সুযোগের সদ্ব্যবহার করার মতো। আবার কেউ কেউ কোনো একটি কাজের পরিণতি না জেনেই মূর্খের মতো সে কাজে স্বেচ্ছায় এগিয়ে যেতে চায়। এরকমই একটি প্রবাদের গল্প আজ আমরা শোনার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
অনেক অনেক দিন আগের কথা, তখনও মানুষের সমাবেশ হতো। মানুষজন একটা নির্দিষ্ট জায়গায়, মাঠে ময়দানে সকাল বিকেলে একত্রিত হতো, চা পানি খেত, পরস্পরের খোঁজ খবর নিত ইত্যাদি। সামাজিক এই বন্ধন সুদূর প্রাচীনকালেও ছিল। এরকমই এক সুন্দর বিকেলে একটা পাবলিক প্লেসে বেশ কিছু লোকজন একত্রিত হলো। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হলো কোথাও কোনো ব্যতিক্রমী কিছু দেখলেই কৌতূহলী হয়ে ওঠা। এই কৌতূহল বশতেই ওই সমাবেশের পাশ দিয়ে যেই যাওয়া আশা করছিল, সেই একটু থেমে উঁকি ঝুঁকি মেরে দেখতে চেষ্টা করলো হচ্ছেটা কি এখানে। সুতরাং সমাবেশ অল্প সময়ের মধ্যেই বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠল। সবারই জানার কৌতূহল, হচ্ছেটা কি এখানে।
কিছুই না আসলে, এক লোকের একটা উট ছিল। সে তার উটের পায়ে নাল পরাতে চেয়েছিল, যাতে উটের পায়ে অতিরিক্ত চলাচলের ফলে ঘা বা জখম না হয়। উটের চালক বলছিল, আমি এই উট দিয়ে মানুষের মাল সামানা বহন করে আমার পরিবারের জীবিকা নির্বাহ করি। উট দিয়ে মালামাল টেনে যেটুকু টাকা পয়সা পাই, তাতেই আমার সংসার চলে। সুতরাং উটটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ভয় পাচ্ছি আমার উটের পাগুলো এত বেশি চলাফেরার কারণে কোনো রকম ক্ষতির শিকার না হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি উটের পায়ে নাল পরাব। সিদ্ধান্তের পর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আয়োজনে। বিরতির আগে বলছিলাম, উট চালক তার উটটির পায়ের নাল পরাতে চেয়েছিল। অমনি একজন উঠে বলল, আরে উট কি ঘোড়া নাকি গাধা, উটের পায়ের নাল পরাতে তো কেউ কোনোদিন দেখেনি। আর একজন বলল, উফ ঠিকই বলেছেন, আমরাও কোনোদিন উটের পায়ের নাল পরাতে দেখিনি। তবে অপর একজন বলে উঠল, উটের খুর কিন্তু ঘোড়া এবং গাধার খুরের মতোই, সুতরাং খুরে নাল মানে লোহার কভার না দিলে তো উটের পা আহত হতে পারে। এর জবাবে আবার একজন বলে উঠল, উটের খুর নরম, গাধা কিংবা ঘোড়ার খুরের মতো শক্ত নয়, কারো যদি মাথা ব্যথা না করে তাহলে সে মাথায় পট্টি বা রুমাল বাঁধতে যাবে কোন দুঃখে। যে উট নাল ছাড়াই বোঝা টানতে পারে তার পায়ে নাল পরানোর তো দরকার নেই। তার মানে উপস্থিত সবাই নিজেদের মতো করে এক একটা মতামত দিতে শুরু করে দিল।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করার মতো ছিল তা হল, উট কিন্তু তার চার পায়ে সেই লোহার খুর কভার পরতে চাচ্ছিল না। কেননা লোহার ওই নাল পেরেক দিয়ে পায়ে লাগাতে হতো। এ কারণে উট তার সমস্ত শক্তি দিয়ে তার দেহের সকল ভার চার পায়ের উপর স্থাপন করল, যাতে কেউ তার পাগুলোকে মাটি থেকে আলাদা করে শূন্য করতে না পারে এবং নাল পরাতে না পারে। এভাবে উটটিকে ঘিরে সমবেত লোকজন এক এক জন এক এক রকমের কথা বলতে লাগল। উটটিকে যেখানে রাখা হয়েছিল তার পাশেই একটা ব্যাং বসবাস করত। সে উটকে ঘিরে থাকা লোকজনের কথাবার্তা শুনছিল, এবার নিজের বাসা থেকে বাইরে বেরিয়ে এলো এবং মানুষের পায়ের ফাঁক ফোকর দিয়ে আস্তে আস্তে উটের কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর কি হলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আয়োজনে। বিরতির আগে বলছিলাম, ব্যাঙ ধীরে ধীরে উটের কাছে গিয়ে উপস্থিত হলো, কিছুক্ষণ অপেক্ষা করলো এবং এর কথা ওর কথায় কান দিল। সে বুঝতে চেষ্টা করলো লোকজন কি নিয়ে কথা বলছে। এরপর হঠাৎ করে ব্যাঙ লাফিয়ে লাফিয়ে উটের পিঠের কুঁজের একেবারে চূড়ায় গিয়ে উঠে বসে। উপস্থিত সকলেই ব্যাঙের হাবভাব দেখে হাসলো এবং অবাকও হলো। একটু পর ব্যাঙ বলল, এই উট বেচারা মনে করছে নাল পড়তে ব্যথা লাগে, সে কারণে মাটি থেকে তার পাগুলোকে উপরে উঠাচ্ছে না, অতএব আমি আমার পাগুলোকে এগিয়ে দিচ্ছি, তোমরা আমার পায়ে নাল পড়াও যাতে উট বুঝতে পারে নাল পড়তে কোনো কষ্ট নেই। ব্যাঙের মূর্খতা দেখে সবাই হো হো করে হেসে উঠল। উটও যখন দেখলো ব্যাঙ তো ভালোই খেলায় নেমেছে, আস্তে করে চুরটাকে ঝাঁকুনো দিয়ে ব্যাঙকে মাটিতে ফেলে দিল। ব্যাঙ তাড়াতাড়ি মানুষের পায়ের নিচে পিষ্ট হবার ভয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল।
এ ঘটনার পর থেকেই যখন কোনো অভিজ্ঞ লোক কোনো কাজ করতে ইতস্তত করত এবং কোনো মূর্খ লোক যে কিনা ওই কাজের ভালো মন্দ সম্পর্কে না জেনেই সেই কাজটি করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসত, তখনই বলা হতো উটকে নাল পরাতে চাইলে ব্যাঙ তার পা বাড়িয়ে দেয়। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গবেষণাধর্মী ও প্রশংসা সূচক অনেক বক্তব্য রেখেছেন। এইসব বক্তব্য ও প্রশংসার অংশ বিশেষ তুলে ধরেছিলাম আলোকিত পথ অনুষ্ঠানের বিগত আসরে। আজকের এই আসরে মহানবী সম্পর্কে তাদের আরও কিছু বক্তব্য বা মন্তব্য তুলে ধরব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনি রহমতুল্লাহ আলাই বলেছেন, ইসলাম এতই মহান ও এতই প্রিয় যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই মহামানবের পবিত্র আহলে বাইত তাদের অস্তিত্ব এবং তাদের সব কিছুই ইসলামের পথে উৎসর্গ করেছেন। মরহুম ইমাম খোমেইনি বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিকে ধর্মের ভিত্তিমূলে স্থাপন করেছিলেন। তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করেন রাষ্ট্রনীতি বা রাজনীতির নানা কাঠামো ও কেন্দ্র। ইমাম খোমেইনি আরও বলেছেন, যত কঠিন সমস্যা ও সংকটের মোকাবেলা করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত কঠিন সমস্যা ও সংকটের শিকার আর কেউই হয়নি, কিন্তু তা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত সুদৃঢ় থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও জিহাদের ময়দানে এক মুহূর্তের জন্য হতাশ বা হতোদ্যম হননি। তিনি খুব জোরালোভাবে সর্বশক্তি দিয়ে ইসলামী সমাজকে এগিয়ে নেন এবং এই সমাজকে সম্মান ও ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন। তাঁরই গড়ে তোলা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা তাঁর অবিচলতা ও দৃঢ়তার সুবাদেই পরবর্তী বছরগুলোতে যুদ্ধ ও দাওয়াতের ময়দানে বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গণমুখী চরিত্রের ও মানবপ্রেমিক। তিনি মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন এবং তা করতে ভুলেননি। তিনি নিজেও সাধারণ মানুষের মতোই মানুষের মধ্যে জীবনযাপন করতেন, তাদের সঙ্গে চলাফেরা করতেন ও মিশতেন, দাস ও নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব ও অন্তরঙ্গতা রাখতেন। তিনি তাদের সঙ্গে বসতেন ও খাবার খেতেন, তাদের ভালোবাসতেন ও তাদের প্রতি কোমল ছিলেন। ক্ষমতা তাকে বদলে দেয়নি, রাষ্ট্রীয় সম্পদ ও বাইতুল মাল তথা জাতীয় সম্পদের অভিভাবক হয়েও তিনি বদলে যাননি। কঠিন নানা সংকট ও কষ্টের সময় এবং এইসব সংকট ও কষ্ট কেটে যাওয়ার পরও তাঁর আচরণে কোনো পরিবর্তন ঘটেনি। সবসময়ই আল্লাহর সর্বশেষ রাসুল ছিলেন গণমুখী ও মানবপ্রেমিক। তিনি সবসময়ই মানুষকে ভালোবাসতেন এবং মানুষের ন্যায্য অধিকার আদায় করতে ও তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধের সময় তিনি নিজে শত্রুদের মোকাবেলার জন্যে খন্দক খোড়া ও গর্ত করার কাজে অংশ নিয়েছেন মানুষের সঙ্গে, এবং অন্য সবার সঙ্গে তিনিও ক্ষুধার্ত থেকেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আল্লাহর সর্বশেষ রাসুল ও সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের সঙ্গে উঠতেন ও বসতেন এবং তাদের সঙ্গে খাবার খেতেন। তিনি একবার মাটিতে বসেছিলেন এবং একদল দরিদ্র মানুষের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এক বেদুইন নারী সেখান দিয়ে যাচ্ছিলেন। ওই নারী সবিস্ময়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল, আপনি বান্দা বা সাধারণ মানুষের মতোই খাবার খান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসলেন ও বললেন, আমার চেয়েও বেশি সাধারণ মানুষ কেউ কি আছে? তিনি খুবই সাদাসিদে পোশাক পরতেন, তার সামনে যে খাবারই পাওয়া যেত ও তৈরি করা হতো তা তিনি খেতেন। বিশেষ খাবারের প্রত্যাশা করতেন না ও অপছন্দের খাবার বলে প্রত্যাখ্যান করতেন না। পুরো মানব জাতির ইতিহাসে এইসব চরিত্র হল নজিরবিহীন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা ও লেনদেন সত্ত্বেও মহানবী বাহ্যিক ও আত্মিক পরিচ্ছন্নতা আর পবিত্রতার দিক থেকেও ছিলেন সর্বোত্তম তথা পূর্ণতার আদর্শ। আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, তাঁর চেয়েও বেশি দানশীল আর সাহায্যকারী, বেশি সাহসী ও বেশি প্রজ্জ্বল কাউকে দেখিনি। মানুষের সঙ্গে এই ছিল তাঁর আচরণ। তাঁর সামাজিকতা ছিল মানবীয় ও সুন্দর এবং তা ছিল সাধারণ মানুষের মতোই দম্ভ, শক্তিমত্ততা আর আভিজাত্যবিহীন।
ইসলাম ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মহামানবের পবিত্র আহলে বাইত ছিলেন নিম্নবিত্ত সমাজের তথা সাধারণ ও দরিদ্র শ্রেণীর অংশ, আর সাধারণ মানুষের সমাজ থেকেই তারা বিপ্লব বা আন্দোলন শুরু করেছেন। সাহাবিরাও ছিলেন সমাজের সাধারণ শ্রেণীর তথা তৃতীয় শ্রেণীর অংশ, আর উপরের শ্রেণীর লোকেরা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই মহামানবের পবিত্র আহলে বাইতের বিরোধী। নিম্নবিত্ত সমাজের তথা সাধারণ ও দরিদ্র শ্রেণীর অংশ হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ঐশী ব্যক্তিত্ব, মানুষের কল্যাণের জন্য তাঁর প্রাণ কাঁদত। এমনকি কাফিরদের ব্যাপারেও যখন তিনি দেখতেন যে তারা মুসলমান হচ্ছে না, তিনি কষ্ট পেতেন এই ভেবে যে এরা মুসলমান না হয় দোজখের এত সব কঠিন যন্ত্রণায় কষ্ট পাবে।
ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনি রহমাতুল্লাহ আলাই আরও বলেছেন, মহানবীর চেহারার সঙ্গে অন্যান্য মানুষের বাহ্যিক চেহারায় কোনো পার্থক্য ছিল না, আর এজন্যেই অপরিচিত কোনো আরব যখন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসত এবং তিনি একদল মানুষের সঙ্গে মিশে থাকতেন, তখন তারা এই বলে প্রশ্ন করত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নবী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ও এই মহামানবের পবিত্র আহলে বাইতকে যে বিষয়টি বিশিষ্টতা দিয়েছে তা হল তার মহান, উন্নত ও কোমল এবং শক্তিশালী আত্মা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে গৃহহীনতার সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পশ্চিমা সমাজের অন্য আরেকটি সমস্যা নিয়ে কথা বলব। পাশ্চাত্যের বেশিরভাগ দেশে মদ পান একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অবশ্য এদের মধ্যেও অনেকেই আছেন ধর্মীয় বিশ্বাসের কারণে মদ পান করেন না এবং তারা মদকে শয়তানের পানীয় হিসেবে বিবেচনা করে। যেমন আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের মর্মন ধর্মীয় গোষ্ঠীর মানুষেরা মদকে নিষিদ্ধ পানীয় বলে বিশ্বাস করে। বলা হয়ে থাকে বর্তমানে বিশ্বে ব্যবহৃত পানীয়গুলোর মধ্যে মদের অবস্থান তৃতীয়, অর্থাৎ কফি এবং চায়ের পরেই মদের অবস্থান। এই সপ্তাহের পর্বে আমরা পাশ্চাত্য দেশগুলোতে মদের ব্যাপক ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
অ্যালকোহল এমন একটি পদার্থ যা মানুষের চেতনা, উপলব্ধি ও আচরণের উপর ভয়াবহ প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2018 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে 30 লাখ লোক মদপানের কারণে মারা যায়। এটি সড়ক দুর্ঘটনা এবং এইডসে প্রাণ হারানো মানুষের মোট সংখ্যার চেয়েও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের মতে, মানুষের 200 ধরনের রোগের কারণ হচ্ছে মদ। মদপানের কারণে মানুষের নানা ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসিক ও আচরণগত সমস্যা, লিভারের জটিল রোগ, কিছু ক্যান্সার ও হৃদরোগ। এছাড়া মাতাল হয়ে দুর্ঘটনাসহ নানা সমস্যার সৃষ্টি হতে পারে মদপানের কারণে। বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে বিশ্বের 5% মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এ মদ, আর 20-30 বছর বয়সীদের মধ্যে মদের কারণে মৃত্যুর হার প্রায় 13%। মদের কারণে প্রতিবছর যে 30 লাখ লোক মারা যায় তার মধ্যে পুরুষের সংখ্যা মহিলাদের
তিন গুণ।
এসব মৃত্যুর এক তৃতীয়াংশই ঘটে মদপানের প্রভাবে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং সংঘর্ষের কারণে। এরপরই রয়েছে মদ্যপায়ীদের মধ্যে পেটের পীড়া ও হৃদরোগের মতো নানা সমস্যা, যা তাদের মৃত্যু ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। মদ্যপায়ীরা দ্রুত পেট ও হৃদযন্ত্রের নানা জটিল রোগে আক্রান্ত হয় এবং এ কারণে মৃত্যুর হারও তাদের মধ্যে বেশি। বর্তমানে বিশ্বে 23 কোটি পুরুষ ও 5 কোটি নারী মদপানের কারণে নানা জটিলতায় ভুগছেন। এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হল ইউরোপ মহাদেশে। মজার বিষয় হল, ইউরোপে যেসব দেশের মানুষের মাথা পিছু আয় বেশি, সেসব দেশে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইউরোপ মহাদেশের পরিবারগুলোতে মদপানের প্রবণতা সবচেয়ে বেশি। এ কারণেই এই মহাদেশে মদপানজনিত কারণে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। ইউরোপের মধ্যে বাল্টিক অঞ্চলের যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সেখানকার পরিবারগুলোর বড় অংশই তাদের আয়ের বেশিরভাগ মদপানে ব্যয় করে। ইউরোস্ট্যাট স্ট্যাটিস্টিক্স সেন্টার থেকে প্রকাশিত নতুন তথ্যে দেখা যাচ্ছে, 2017 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মানুষেরা মদ কিনতে 130 বিলিয়ন ইউরো বেশি ব্যয় করেছে। ব্রিটিশ চিকিৎসকদের মতে, মদের ক্ষতিকারক দিক অনেক ক্ষেত্রে মাদকের চেয়েও বেশি। লন্ডন বিশ্ববিদ্যালয়ের লিভার ডিজিজের অধ্যাপক রাজিও জালান মনে করেন, ইউরোপে মোট মৃত্যুর 10% জন্য মদপান দায়ী। তার মতে, এত বেশি মৃত্যুর পরও ইউরোপ মদপান ঠেকাতে আন্তরিক কোনো নীতি ও কর্মপ্রণালী প্রণয়ন করেনি।
তিনি বলেছেন, ইউরোপে 16 বছর বয়সী যে কোনো নাগরিক নির্দ্বিধায় মদপান করতে পারে। এ কারণে ইউরোপের 15 থেকে 19 বছর বয়সী 44% মানুষ মদ্যপানে আসক্ত এবং কিশোর কিশোরীরা স্কুলের বিভিন্ন পার্টিতেও মদপান করে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেআইনিভাবে মদপান ও মাদক ব্যবহারের কারণে স্কুল থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। স্কাই নিউজ এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, 2016 থেকে 2017 সাল পর্যন্ত ব্রিটিশ স্কুল থেকে 77,000-এর বেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে 20 জন করে শিক্ষার্থী ব্রিটিশ স্কুল থেকে বহিষ্কার হচ্ছে। উচ্চবিদ্যালয়গুলোতে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, গত 5 বছরে ব্রিটেনের উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে মদপান এবং মাদক সেবনের কারণে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা 57% বেড়েছে।
1990-এর দশকে অ্যালকোহলযুক্ত পানীয় সেবনের পক্ষে ব্যাপক প্রচার চালানো হয়েছে। তখন বলা হয়েছে, অ্যালকোহলযুক্ত পানীয় শরীরের জন্য ভালো। এই প্রচারের কারণে সে সময় অ্যালকোহলযুক্ত পানীয় তৈরির কোম্পানিগুলো ব্যাপক মুনাফা করেছে। ফরাসি ডক্টর রেনাউদ দাবি করেছিলেন যে ফ্রান্সের মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম। কেউ কেউ এটাকে এই বলে প্রচার চালায় যে মদপানের কারণে এমনটা হচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যেই গবেষণা কেন্দ্রগুলো ব্যাপক গবেষণার পর জানায় যে মদপানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি এ তথ্য বেরিয়ে আসে যে ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। ফরাসিদের হার্ট বা হৃদযন্ত্র বেশি সুস্থ এমন ধারণা একেবারেই ভিত্তিহীন বলে গবেষকরা জানান। পরবর্তীতে 2018 সালের এক গবেষণায় দেখা যায়, মদ মানেই ক্ষতি, মদের কোনো নিরাপদ মাত্রা নেই, মদপান করলে ক্ষতি হবেই।
গবেষকরা ওইবারই প্রথম একসুরে এমন স্বীকারোক্তি দেন। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণায় এটি প্রমাণিত হয়। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এই বৈশ্বিক উদ্যোগের প্রধান কার্যালয় হিসেবে কাজ করেছে। গবেষণায় অর্থায়ন করেছে আমেরিকার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বে প্রতি 3 জনে 1 জন মদপান করে। অপরিণত বয়সে মৃত্যু ও প্রতিবন্ধকতার জন্য সপ্তম ঝুঁকিপূর্ণ অভ্যাস মদ্যপান। প্রতিবছর 28 লাখ মানুষ মারা যায় মদের কারণে। ব্রিটেন ভিত্তিক জনস্বাস্থ্য চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটের প্রবন্ধেও এসব তথ্য তুলে ধরা হয়। 1990 থেকে 2016 সালের মধ্যে 195টি দেশে মদের ব্যবহার, অসুস্থতা ও মৃত্যুর তথ্য এতে বিশ্লেষণ করা হয়। এতে গবেষকরা স্পষ্টভাবে একসুরে বলেছেন, মদের কোনো নিরাপদ মাত্রা নেই।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে। সবাই ভালো সুস্থ থাকবে।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের নতুন ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা পরিবারের সুস্থতা রক্ষায় মাছ কিংবা জলজ খাদ্যপণ্যের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবার গঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে।
মানুষের মৌলিক ও প্রাকৃতিক কিংবা বলা ভালো প্রবৃত্তিগত একটি প্রয়োজন ও চাহিদা হল বিয়ে। বিশ্বের বিভিন্ন সমাজে পরিবার গঠন ও বিয়ের বিষয়টির বিভিন্ন রকমের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। ইসলামী বিধানে জীবনের সকল ক্ষেত্রেই এই বিয়ের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর অন্যতম হিসেবে ইসলামে বলা হয়েছে, বিয়ের উদ্দেশ্য হল এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে নারী ও পুরুষ প্রশান্তি অনুভব করতে পারে। যাই হোক, এ বিষয় নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে বিয়ের ব্যাপারে বলেছেন, আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীলদের জন্যে বহু নিদর্শন রয়েছে। বিশ্বব্যাপী আজ বেশিরভাগ তরুণ ও যুবক ক্রমশ ভ্রান্তির বেড়াজালে আটকে পড়ছে। এর কারণ হল সময় মতো বিয়ে না করা। তরুণ ছেলেমেয়েরা জীবনের উত্থান পতনের অনিশ্চয়তায় পড়ে যখন, তখন তাদের প্রয়োজন পড়ে একটা নিরাপদ আশ্রয়ের, নির্ভরযোগ্য কাউকে। এরকম পরিস্থিতিতে যে তাদের সর্বোত্তম সহযোগী ও সঙ্গী হতে পারে সে হল স্বামী অথবা স্ত্রী। তাই যথাসময়ে তারা বিয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গী হতে পারে, হতে পারে মানসিক সুস্থতা, নিরাপত্তা ও প্রশান্তির মাধ্যম।
মানবিক সম্পর্ক, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ মমতা, দয়া ইত্যাদি প্রকাশের শ্রেষ্ঠ ও প্রভাবশালী মাধ্যম হল বিয়ে।
মনোবিজ্ঞানীরা মানুষের মৌলিক প্রয়োজনীয়তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভালোবাসার কথা বলেছেন। বয়সের ধাপে ধাপে, পর্বে পর্বে মানুষের ভালোবাসার প্রয়োজন পড়ে। অন্যরাও তাকে ভালোবাসুক, পছন্দ করুক, তার উপর সদয় হোক, এ বিষয়টি সকলেই প্রত্যাশা করে। এই ভালোবাসা গভীর হলে প্রেমে পরিণত হয় এবং গভীর মানসিক সম্পর্ক সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে নারী পুরুষ পরস্পরকে কাছে টেনে নেয়। এভাবে একটি পরিবারের পরিবেশ হয়ে ওঠে প্রেমময়, আন্তরিক ও ভালোবাসার ডোরে উষ্ণ ও মায়াময়।
বিয়ের একটা গুরুত্বপূর্ণ মঙ্গলজনক দিক হল নারী ও পুরুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা। এটা যদি যথাযথভাবে এবং যথাসময়ে নিশ্চিত না হয়, তাহলে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ জীবনেও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। মনোদৈহিক চাহিদা পূরণের মধ্য দিয়ে এই সুস্থতা নিশ্চিত হয়, আর এই চাহিদা কেবল বিয়ের মধ্য দিয়েই নারী পুরুষের জীবনে প্রশান্তি এনে দিতে পারে। বিয়ের ব্যাপক ইতিবাচক দিক রয়েছে। বিয়ের কল্যাণ এবং পরিবার গঠন মানে ব্যক্তির জীবনে চারিত্রিক সৌন্দর্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হওয়া। বিয়ে মানেই হল মানসিক সুস্থতা, প্রশান্তি এবং রহমত। বিয়ে একটি পরিবারকে সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ মর্যাদা ও মহিমা দেয়।
বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নারী পুরুষের জীবনের পূর্ণতা দেয়া এবং তাদের সার্বিক উন্নয়নে সাহায্য করা। কেননা বিয়ের মাধ্যমে গড়ে ওঠা পরিবারে অন্যরকম প্রেম ও ভালোবাসাময় পরিবেশ তৈরি হয়, আর সেই আন্তরিক পরিবেশে পারস্পরিক চিন্তা চেতনা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ও নৈতিক উন্নয়ন নিয়ে স্বামী স্ত্রী সহ অন্যান্য সদস্যের মধ্যে পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও নিজ নিজ মতামত প্রকাশের উন্মুক্ত পরিস্থিতি তৈরি হয়। পারিবারিক ব্যবস্থায় প্রত্যেক সদস্যের জ্ঞান, দৃষ্টিভঙ্গি, মতামত ও প্রজ্ঞার প্রভাবে পরিবারের অন্য সদস্যরাও প্রভাবিত হয়। সুতরাং পারিবারিক পরিবেশে নারী পুরুষ তথা পরিবারের সকল সদস্যের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। সেই সঙ্গে এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয় এবং সামাজিক উন্নয়নও নিশ্চিত হয়। এভাবে ব্যক্তির ব্যক্তিত্ব গঠন ও বিকাশের পথ সুগম হয়।
বিয়ের পারিবারিক ও সামাজিক কল্যাণ নিয়ে কথা বলছিলাম আমরা। বিয়ের মাধ্যমে আরেকটি বড় কাজ হয়, তা হল প্রজন্মের ধারাবাহিকতা সুরক্ষিত হয়। সন্তান সন্ততি লাভ মানুষের চিরদিনের চাহিদা। এই সন্তানের জন্ম ও প্রজন্মের বিকাশ লাভের সামাজিক ও নৈতিক উপায় হল বিয়ে। ইতিহাসের কাল পরিক্রমায় তাই দেখা গেছে, সবসময়ই বিয়ে ও পরিবারের গঠনের ব্যাপারে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নীতি নৈতিকতা ও পবিত্রতা রক্ষার স্বার্থেও বিয়ের গুরুত্ব অপরিসীম। সামাজিক ও নৈতিক সুস্থতার ক্ষেত্রে বিয়ে খুবই কার্যকর ভূমিকা রাখে।
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে মানুষের অভ্যন্তরে নৈতিকতা ও চারিত্রিক সুষমা প্রতিষ্ঠার অন্যতম উপায় বলে উল্লেখ করে বলেছেন, অবিবাহিত নারী পুরুষকে বিয়ে করিয়ে দাও, কেননা বিয়ের মাধ্যমে আল্লাপাক তাদের চরিত্রকে সুন্দর ও মহিমান্বিত করবেন। তো শ্রোতাবন্ধুরা, আজ আর কথা নয়, হাতে একেবারেই সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে জানাচ্ছি প্রাণঠালা শুভেচ্ছা ও অভিনন্দন।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি এ প্রত্যাশা রইল।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալ Աստծո, բարի երեկո, հարգարժան ռադիոլսող բարեկամներ, բարի հանդիպում։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում են Արտին Ալավերդյանը և Շողիկ Քեշիշյանը։ Երեկոն երեքշաբթի է, թվականից նոյեմբերի 18-ը, իրանական 1404 թվականի աբան ամսի 27-ն է։ Մեր ծրագիրը այս երեկո ձեզ համար։ Միասին կընկնդրենք նախ մի գեղեցիկ երգ։ Ժամը 19-ին կհաղորդենք լուրեր։ Լուրերին կհաջորդի այսօրվա համար նկատի առաջ